ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নিউ ইয়র্কের কুইন্সে একটি মসজিদের ইমাম সহ দুজন বাংলাদেশি দুর্বৃত্তের হামলায় নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীর শোক এবং নিন্দা প্রকাশ করেছে।
জহুরুল আলম,
সুন্দরবনের বাংলাদেশের অংশে হিরন পয়েন্টের অদূরে একটি ভারতীয় মাছ ধরার ট্রলার 17 জন জেলে সহ শনিবার ডুবে যাওয়ার একদিন পর রোববার 5 জেলের মৃতদেহ এবং 2 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
টেকসই উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে একটি আলোচনা সভার খবর।
টেকসই উন্নয়নে নারীদের ভূমিকা নিশ্চিত করতে হলে প্রয়োজন অংশীদারিত্ব। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সরকারি বেসরকারি সকল পর্যায় থেকে অংশীদারিত্বের মাধ্যমেই সমাজ, সংসার, শিক্ষা এবং সকল পেশায় নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নের মাধ্যমে তা করা সম্ভব।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। নিউ ইয়র্কে এক বন্দুকধারী এক ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করে। বন্দুকধারী এখনও পলাতক। পুলিশ সূত্রে বলা হয়, শনিবার দুপুরে বন্দুকধারী খুব কাছ থেকে মাথার পেছনে গুলি করে ওই 2 ব্যক্তিকে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হত্যাকারী যখন পালিয়ে যায় তার হাতে তখনও বন্দুক ছিল। নিহতদের মধ্যে 55 বছর বয়স্ক মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি 64 বছর বয়স্ক থেরাউদ্দিন ছিলেন তার সহকারী। তারা জোহরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন যখন তাদের গুলি করা হয়। নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্কের আলফোরকান জামে মসজিদের বাইরেই মারাত্মক ঘটনা ঘটে। ওই গুলি চালানোর কারণ এখনও জানা যায়নি। বাংলাদেশি কমিউনিটি সদস্যরা পুলিশ বিভাগকে ওই গুলি চালানোর ঘটনাকে বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ বলে বিবেচনা করতে বলেছেন। খবরের পর এ সম্পর্কে একটি সাক্ষাৎকার রয়েছে। নিউ ইয়র্কের কুইন্সে একটি মসজিদের ইমাম সহ 2 বাংলাদেশি দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার ওই ঘটনার বিষয়ে বাংলাদেশ গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
নিউ ইয়র্কের কুইন্সে একটি মসজিদের ইমাম সহ 2 বাংলাদেশির দুর্বৃত্তের হামলায় নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ গভীর শোক এবং নিন্দা প্রকাশ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক টুইটার বার্তায় শান্তিপ্রিয় মানুষের উপরে এমন হামলার নিন্দা জানিয়েছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার অপর এক বার্তায় 2 বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ এবং নিন্দা জানিয়ে বলেন, সহিংসতা সমস্যার কোন সমাধান নয়। নিহত ইমাম আলাউদ্দিন আকুঞ্জির বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায়। 5 বছর আগে ইমিগ্রেন্ট হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে যান। আগস্টে শেষ নাগাদ 3 সন্তানের মধ্যে বড় ছেলে বিয়ে উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। আর তারাউদ্দিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। ইমাম মাওলানা আকুঞ্জির পুত্র সহ স্বজনরা যেমনটি বলছিলেন,
এই ধরনের বড় বড় আমাদের কাছে কাম্য না।
বাংলাদেশে সবাই জানে বা আমেরিকা তো জানে, আমরা ওইখানে তো উন্নতি করেন, বাংলাদেশে উন্নতি করছেন, আমরা বিচার চাই।
এদিকে ইসলামী ঐক্যজোট এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে ইসলাম ভীতি ছড়ানো হচ্ছে এই কারণেই এই খুনের ঘটনা কিনা তা যুক্তরাষ্ট্র প্রশাসনকে গুরুত্বের সাথে উদ্ঘাটন করার দাবি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সুন্দরবনের বাংলাদেশের অংশে হিরন পয়েন্টের অদূরে একটি ভারতীয় মাছ ধরার ট্রলারে 17 জন জেলে সহ শনিবার ডুবে যাওয়ার একদিন পর রবিবার 5 জেলের মৃতদেহ এবং 2 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড ট্রলার ডুবির খবর পাওয়ার পর শনিবার রাত থেকেই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। রোববার সকালে বাংলাদেশের উপকূলের অদূরবর্তী দুবলার চর সংলগ্ন এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলার এবং 5 জনের মৃতদেহ ও 2 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ আরো 10 জনের সন্ধানে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া বাংলাদেশ ভারত জলসীমার ভারতীয় অংশে অভিযান চালাচ্ছে ভারতের কোস্টগার্ড। ট্রলার ডুবির কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বঙ্গোপসাগরের বৌরি আবহাওয়ার কারণে নৌযানটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতের মাছ ধরার নৌযান সমূহের বিরুদ্ধে প্রয়াসই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগ রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ব্যাপারে নাটকীয় সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেন। বিষয়টি নিয়ে বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই রিপোর্টটি পাঠিয়েছেন।
নীতি নির্ধারকদের উদ্ধৃতি দিয়ে সানডে টাইমস লিখেছে, আগামী 3 বছরের মধ্যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে না, এটি এখন প্রায় নিশ্চিত। একদিকে প্রস্তুতি নেই, অন্যদিকে ফ্রান্স ও জার্মানির নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশটি। আগামী বছর এ দুটি দেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বলা হচ্ছে, ফ্রান্স ও জার্মানির নির্বাচনের ফলাফল না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া বা দর কষাকষি করা অন্ধকারে ঢিল মারার এই সামিল। তেরেসা মে ইতিমধ্যে এই দুটি দেশ সফর করেছেন, সেখানে তিনি অন্যরকম একটি বার্তা পেয়েছেন। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিচ্ছেদ যখন হবেই তাহলে দেরি কেন। গত 23 জুন অনুষ্ঠিত গণভোটে জনরায় ছিল ব্রেক্সিটের পক্ষেই। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করতে বাধ্য হন। নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, খুব দ্রুততম সময়ের মধ্যেই 28 জাতির এ জোট ছাড়ার প্রক্রিয়া শুরু করবেন। এখন নীতি নির্ধারকরা বলছেন, লিসবন চুক্তির 50 অনুচ্ছেদ কার্যকর করতে আগামী বছর পুরোটাই লেগে যাবে। ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যত তাড়াতাড়ি করা হোক না কেন, 2 বছরের আগে এ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
নাইজেরিয়ার জিহাদি গ্রুপ বোকো হারাম রবিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। 2014 সালে তারা চিবুক শহরের একটি স্কুল থেকে যে মেয়েদের অপহরণ করে, ওই ভিডিওতে সেই মেয়েদের কয়েকজনকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে অন্যান্য মেয়েরা সরকারি বিমান আক্রমণে নিহত হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নেকাব পরা মেয়েরা মাটিতে বসে আছে বা দাঁড়িয়ে আছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি স্কুল থেকে প্রায় 276 মেয়েকে অপহরণ করা হয়। তাদের মধ্যে 218 জন এখনও নিখোঁজ। নাইজেরিয়ার সরকার 2 বছর ধরে তাদের খোঁজ করছে। বিশ্বব্যাপী ওই অপহরণের সমালোচনা করা হয়। বিবাদমান বোকো হারাম নেতা আবুবাকর শেখাও ওই ভিডিও প্রকাশ করেন। অগস্ট মাসের গোড়ার দিকে শেখাও ওই খবর অস্বীকার করেন যে চরমপন্থী গ্রুপের নেতা হিসেবে তাকে স্থলাভিষিক্ত করা হয়। ইসলামিক স্টেটের কাছ থেকে মসুলের চতুর্দিকে গ্রামগুলো নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সহায়তায় ইরাকে কুর্দি পেশমাঙ্গা বাহিনী এক অভিযান শুরু করেছে। পেশমাঙ্গা কর্মকর্তারা রবিবার বলেছেন, বেশ কয়েকটি গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, লড়াই অব্যাহত রয়েছে এবং ওইসব এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অপরাধীদের সঙ্গে গোয়েন্দা ও তদন্তকারীরা আধুনিকতায় পাল্লা দিতে পারছে না, আর তাই একদিকে যেমন অপরাধের কিনারা হওয়ার সংখ্যা ক্রমেই কমছে, আবার সন্ত্রাসবাদী হানার মতো বিপজ্জনক আশঙ্কাও বাড়ছে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
স্থানীয় এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অপরাধীদের সঙ্গে গোয়েন্দা ও তদন্তকারীরা আধুনিকতায় পাল্লা দিতে পারছেন না, আর তাই একদিকে যেমন অপরাধের কিনারা হওয়ার সংখ্যা ক্রমেই কমছে, আবার সন্ত্রাসবাদী হানার মতো বিপজ্জনক আশঙ্কাও বাড়ছে। সমস্যা শুরু স্থানান্তরে, যে কোনো অপরাধে তদন্ত সঠিকভাবে হচ্ছে না, আর সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের রেকর্ডে দেখা যাচ্ছে দেশের সর্বত্র যে কোনো অপরাধের সংখ্যা আর তার কিনারা হওয়ার মধ্যে আসমান জমিন ফারাক। তদন্তের পর অভিযুক্তদের দোষী প্রমাণিত হওয়া অথবা আসল অপরাধীকে চিহ্নিত করার অনুপাত অনেক কম। বস্তুত দেশের পুলিশ বাহিনীর মধ্যে তদন্তকারী তথা গোয়েন্দাদের গুণমান অত্যন্ত কমছে বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2 দিনের এক আন্তর্জাতিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রিও ডি জেনেরোতে অলিম্পিক্সে বিশ্বের সবচাইতে দ্রুত ব্যক্তি রবিবার স্বর্ণ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। জ্যামাইকার উইসেন বোল্ট 100 মিটার দৌড়ে তৃতীয়বারের মতো স্বর্ণপদক পাওয়ার চেষ্টা করবেন। আমেরিকার জাস্টিন গ্যাটলিন শনিবার প্রাথমিক প্রতিযোগিতা সবচেয়ে ভালো করেছিলেন। রবিবার 12টি খেলায় স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে। 400 মিটার ফাইনালে আমেরিকান লাশন মেরিট, গ্রেনেডার কিরানি জেমস এবং দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিয়েকের্কের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। খবর শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় শনিবার যে দুজন বাংলাদেশি নিহত হন সে ঘটনা নিয়ে ভয়েস অব আমেরিকার রিপোর্ট এবং বিষয়টি সম্পর্কে নিউ ইয়র্কের সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহর মন্তব্য শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
নিউ ইয়র্কের একটি মসজিদের বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তাঁর এক সহযোগী দুর্বৃত্তের গুলির আঘাতে প্রাণ হারান গতকাল শনিবার। পুলিশ সূত্রে বলা হচ্ছে দুজনকেই পিছন থেকে একেবারে কাছ থেকে মাথায় গুলি মেরে হত্যা করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন আততায়ী হত্যাকাণ্ডের পর আগ্নেয়াস্ত্র হাতে ধরে থাকা অবস্থাতেই অকুস্থল ত্যাগ করে। 55 বছর বয়সী ইমাম আকঞ্জি ও তাঁর সহযোগী 64 বছর বয়সী তারা মিয়া অপরাহ্নে নামাজ শেষে মসজিদ থেকে বের হবার পরপরই তাঁদেরকে হত্যা করা হয়। নিউ ইয়র্কের কুইন্স এলাকার ওজন পার্ক মহল্লার আল ফুরকান জামে মসজিদের সামনেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিশিষ্ট ফ্রিল্যান্স সাংবাদিক নিউ ইয়র্ক প্রবাসী সৈয়দ মাহমুদুল্লাহ ভয়েস অফ আমেরিকার সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় এ মন্তব্য করেন।
একদম প্রকাশ্য দিবালোকে মসজিদের কাছাকাছি লোকজনের চলাচলের মধ্যেই যে নিষ্ঠুর হত্যাকাণ্ড হলো, গুলি করে তাদেরকে মেরে ফেলা হলো, এটা নিন্দা জানানোর ভাষা আমার নেই। সাম্প্রতিককালে 9/11 পর থেকে আমেরিকায় বিভিন্ন সময় মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, মুসলমানদের ধর্মস্থানের উপরে গৃহের উপরেও কখনো কখনো আক্রমণ হয়েছে, এখন এই আক্রমণটা আরো বাড়ছে এবং এটার জন্য কেউ কেউ প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের যে অনেক ধরনের রেসিস্ট মন্তব্য বলা চলে সেটাকে দায়ী করছেন, সেটা নিঃসন্দেহে কিছুটা ভূমিকা তো রাখছেই। কিন্তু সেই প্রসঙ্গে আমার নিজের একটু অনুভূতির কথা খুব দ্রুত লয়ে বলি, সেটা হচ্ছে এই যে দেশ আমেরিকা ইউরোপে বিভিন্ন জায়গায় মুসলিম দেশগুলো তো ঘুরছেই, বিভিন্ন জায়গায় এই মুসলমান নামধারী সন্ত্রাসীরা যে সমস্ত হত্যাকাণ্ড ঘটায় তাতে যে বিপুল সংখ্যক নরনারী মৃত্যু হয়, সেটার পরে আমাদের কমিউনিটির লোকজনের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমরা অনেক কিছু কাজ নিউ ইয়র্কে আমরা অনেকে করেছি, কিন্তু ব্যাপক হারে আমাদের সেই ধরনের কোনো করা হয়নি। কমিউনিটি লেভেলে আমাদের জানান দেওয়া উচিত, একটা কর্ম পরিকল্পনা তৈরি করা উচিত এবং বারবার আমি গুরুত্ব দেব আমাদের এই পরিবেশের সাথে, আমাদের কমিউনিটির সাথে, মূলধারার সাথে সর্বক্ষেত্রে আমাদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করা উচিত।
নিউ ইয়র্কের গতকাল শনিবারের ওই ঘটনা মতবিশ্বাসের কারণে বা বর্ণ বৈষম্যজনিত বিদ্বেষ প্রসূত রোষ হেতু ঘটে থাকতে পারে কিনা তা পরীক্ষা করে দেখা হোক বলে স্থানীয় বাংলাদেশি আমেরিকান সম্প্রদায় দাবি জানিয়েছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
টেকসই উন্নয়নের পথে বাধা বিপত্তি এড়িয়ে নারীরা কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারে। সেখানে উপস্থিত ছিলেন সেলিম হোসেন।
টেকসই উন্নয়নে নারীদের ভূমিকা নিশ্চিত করতে হলে প্রয়োজন অংশীদারিত্ব। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সরকারি বেসরকারি সকল পর্যায় থেকে অংশীদারিত্বের মাধ্যমেই সমাজ, সংসার, শিক্ষা এবং সকল পেশায় নারীর উন্নয়ন এবং ক্ষমতায়নের মাধ্যমে তা করা সম্ভব। ওয়াশিংটন ডিসির গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ভূমিকা শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা। প্ল্যান ইন্টারন্যাশনাল ইউএসএর ভাইস প্রেসিডেন্ট অ্যান হাডকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারীর অংশগ্রহণের আলোকে কিভাবে নানা বাধা বিপত্তি অতিক্রম করে টেকসই উন্নয়ন করা সম্ভব সেসব নিয়ে কথা বললেন। বাংলাদেশের নারীদেরকে দৃঢ় মনোবলের নারী উল্লেখ করে অ্যান হাডক বললেন,
I think the women in Bangladesh are some of the strongest women who I've had the opportunity to work with. I think given the
বলছিলেন আমি যাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে বাংলাদেশের নারীরা মানসিকভাবে প্রচন্ড শক্তিশালী দেখেছি। সুযোগ দিলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে। দেখেছি তরুণীরা এবং কম বয়সী নারীরা সেসব সুযোগ নিচ্ছেন এবং উন্নয়নে অবদান রাখছেন। অনুষ্ঠানের প্যানেলিস্ট ডি সুজাকে বাংলাদেশের নারীদের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে।
I think what we know for Bangladesh is that Bangladeshi women have an enormous potential.
বলছিলেন, আমি মনে করি বাংলাদেশের নারীরা সম্ভাবনাময়, সামগ্রিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন রোধে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশের বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি, বহু নারীর সঙ্গে কথা বলেছি যারা উন্নয়নের প্রয়াসের সঙ্গে কাজ করছেন। ওইসব নারীদের অনেকেই দুর্যোগ মোকাবেলায় নেতৃত্বের ভূমিকায় রয়েছেন। অনুষ্ঠানে কথা হলো ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশি আমেরিকান তরুণ নারী উদ্যোক্তা লিফট আপ এশিয়ার প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্স ফাউন্ডেশনের পরিচালক শামারুক মহিউদ্দিনের সঙ্গে।
বাংলাদেশে অনেক ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছে নারীরা, তো আমরা অনেক কিছুর প্রগ্রেস দেখতে পেরেছি আপাতত, কিন্তু একটা জায়গা এখন আমার মনে হয় যে অনেক কাজ দরকার, যে বাল্য বিবাহ যে এখন অনেক হচ্ছে, এটা একটা বিশাল সমস্যা বাংলাদেশে, সেই জায়গায় একটু অগ্রগতি দরকার, এবং বাণিজ্যিক এরিয়াতেও নারীদের আর একটু বেশি ভূমিকা দরকার।
আর এই বাণিজ্য খাত সহ অন্যান্য খাতে বাংলাদেশের নারীদের উন্নয়ন আরো দ্রুত করতে হলে কি করা যায়, সে প্রশ্নে শামারুক মহিউদ্দিন বললেন,
আরো দ্রুত করার জন্য আমার মনে হয় বিভিন্ন সেক্টর একসাথে কাজ করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের গভর্নমেন্ট এক জায়গায় কাজ করছে, খুব ভালো কাজ করছে, এনজিওরাও বেশ ভালো কাজ করছে, কিন্তু আরো বেশি যদি আমরা ক্রস সেক্টর করতে পারি কাজটা, যেমন গভর্নমেন্ট, এনজিও এবং বাণিজ্য সংস্থাগুলো, যেগুলো বিজনেস অ্যাসোসিয়েশন অথবা বিজনেসগুলি যদি আরেকটু বেশি একসাথে কাজ করতে পারে এই ইস্যুটার উপরে, আমার মনে হয় অনেক বেশি অগ্রগতি হবে।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা নারী উন্নয়ন নিয়ে কর্মরত 26 জন নারী অংশ নেন। কথা হয় তাদের কয়েকজনের সঙ্গে। নাইজেরিয়ার উদুকা বাংলাদেশের নারীদের সম্পর্কে বললেন, বাংলাদেশি নারীরা দয়া করে কোনো কাজের জন্য পুরুষের মুখের দিকে চেয়ে থাকবেন না, নিজেই করে ফেলবেন। ভারত থেকে আসা নারী মেঘা দেশাই বললেন, বলছিলেন পরিবার সমাজ সংস্কার গড়ার প্রধান ভূমিকাই হচ্ছে নারীর, আর এজন্যই সবার আগেই দরকার নারীর উন্নয়ন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএসএড এর চিফ স্ট্র্যাটেজি অফিসার টনি পিপা, অ্যাকসেনচিউর ডেভেলপমেন্ট পার্টনারশিপের সিনিয়র ম্যানেজার ন্যাটালি উড্রো উইলসন সেন্টারের পরিচালক রজার মার্ক ডি সুজা, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল উইমেন ইন ম্যানেজমেন্টের সমন্বয়ক জলিলে ম্যানোয়নি।
অলিম্পিকের খবরে শুরুতেই পদক তালিকা। যুক্তরাষ্ট্র এখনও পদক তালিকায় শীর্ষে রয়েছে 24টি স্বর্ণপদক নিয়ে, 18টি সিলভার, 18টি ব্রঞ্জ, মোট 60টি পদক। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন 13টি স্বর্ণপদক নিয়ে, তৃতীয় অবস্থানে গ্রেট ব্রিটেন 10টি স্বর্ণপদক নিয়ে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যথাক্রমে জার্মানি, জাপান এবং রাশিয়া 8টি, 7টি এবং 6টি স্বর্ণপদক নিয়ে। এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে রয়েছে ইতালি, এরপরে আছে কোরিয়া এবং ফ্রান্স। রিওতে রয়েছেন সাংবাদিক রাকিবুল হাসান, তার সাথে এখন সরাসরি টেলিফোনে আমরা কথা বলছি। রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ইভেন্টগুলো নিয়ে কথা বলবো একটু পরই। আজকে একটি বিশাল ইভেন্ট রয়েছে, সেটি হচ্ছে বিশ্বের দ্রুততম মানব কে হবেন। কিন্তু তার আগে একটু ফিরে তাকাতে চাই গতকালকের ইভেন্টগুলোর দিকে, কারণ ইতিহাস প্রতিদিন রচিত হচ্ছে, যেমনটি রচিত হলো গতকাল মাইকেল ফেলপস তার 23তম স্বর্ণপদক জয় করলেন, যা কিনা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক স্বর্ণপদক পাবার ঘটনা, যদিও তার ধারে কাছে এখনও কোনো অলিম্পিয়ান নেই। মাইকেল ফেলপস গতকাল যে আবার স্বর্ণ জিতলেন, এ সম্পর্কে আপনি কিছু বলবেন?
রিও অলিম্পিকে এসেছিলেন 18টি স্বর্ণকে সঙ্গে করে, এবার তিনি 6টি ইভেন্টে অংশ নিয়েছেন, তার মধ্যে 1টিতে তার স্বর্ণ মিস হয়েছে, যেটি একদিন আগে ঘটেছে। সেই ইভেন্টে ছিল 100 মিটার বাটারফ্লাই, যেখানে তিনি ফেভারিট ছিলেন, কিন্তু তারপরও সিঙ্গাপুরের স্কুলিং এর কাছে তিনি হেরে যান। এবং তারপর অপরাতে যেটা হলো যে তার ষষ্ঠ ইভেন্ট যেটি রিলে, এখানে কিন্তু তিনি জিতে অংশ নেননি, কিন্তু যুক্তরাষ্ট্রের হয়ে যে মূল লড়াই, পদকের লড়াইয়ে তিনি ঠিকই ছিলেন এবং সেখানে প্রত্যাশিতভাবে তিনি স্বর্ণ অর্জন করেন, এবং এটি তার অলিম্পিক ক্যারিয়ারের 23তম স্বর্ণ, যেটি আপনি একটু আগে বললেন, এবং তার ধারে কাছে কেউ নেই। তো মাইকেল ফেলপস নিঃসন্দেহে হয়ে থাকলেন সর্বকালের সেরা অলিম্পিয়ান।
এছাড়াও দেখলাম আমরা দ্রুততম মানবীর খেতাবটি নিলেন জ্যামাইকার একজন তরুণী।
দ্রুততম মানবীর ক্ষেত্রে ফেভারিট ছিলেন শেলিয়ান ফ্রেজার, এবং আজকে যে আমরা আজকের যে ইভেন্টের কথা বলছি, বোল্ট যিনি নামবেন, গত দুটো অলিম্পিকে তিনি স্বর্ণ পদক জয়ী, তার সামনে টানা তৃতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ। একইভাবে শেলিয়ান ফ্রেজার, তিনি মেয়েদের বিভাগে, তারও সামনে কিন্তু একই সুযোগ ছিল, কিন্তু গতকাল তিনি ফোকাস করেছেন, তিনি ব্রোঞ্জ পেয়েছেন এবং তার স্বদেশী জ্যামাইকান থমসন, তিনি কিন্তু এটা জিতে নেন। তো সব মিলে এটা একটু চমক ছিল, সবাই ফ্রেজারের কথা বললে হঠাৎ করে স্বর্ণ হওয়ার একটা চমক হয়ে গেল, কিন্তু শ্রেষ্ঠত্ব কিন্তু জ্যামাইকারই থেকে গেল।
বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান, তার পারফরমেন্স এবার খুব একটা ভালো হলো বলে মনে হচ্ছে না।
বাংলাদেশের প্রত্যাশাটা সিদ্দিকুর রহমানকে নিয়েই ছিল সবচেয়ে বেশি, কারণ তিনি বারবারই আমরা বলছি যে তিনি একমাত্র প্রথম কোয়ালিফাই করে এসেছিলেন অলিম্পিকে, কিন্তু হয়তো অলিম্পিকের চাপটা নিতে পারলেন না, এখানে আবহাওয়া একটা বড় ব্যাপার ছিল, একটু উইন্ডি আবহাওয়া ছিল, সব মিলে ওনার পারফরমেন্সটা ভালো হলো না। তিনি ইনিংস শেষে গত কাল পর্যন্ত তার পজিশন ছিল 60 রানের মধ্যে 56তম, আজকে ধরে যদি এখনো শেষ হয়নি ওনার ইভেন্ট, তো যদি একটু উন্নতি করেন সেটি হয়তো আমরা আশা করবো। এখন
ব্রিটেনের একজন দৌড়বিদ মোহাম্মদ ফারা, তিনি তার দৌড়ে স্বর্ণপদক জিতলেন, অথচ তিনি এক পর্যায়ে কিন্তু পড়ে গিয়েছিলেন।
দৌড়বিদদের বিষয়টা এরকমই হয়, উনি পড়ে গেলেও জিতার সুযোগ থাকে অনেক বেশি, 10,000 মিটারে। উনি খুব লিজেন্ডারি একজন লং রানার, মোহাম্মদ ফারা, যিনি মুফারা নামেও পরিচিত। তো প্রত্যাশিত ছিল যে উনি গোল্ড পাবেন এবং পড়ে যাওয়ার পরেও কিন্তু উনি সেটি রিকভার করে ঠিকই 10,000 মিটারে গোল্ড পেয়েছেন। তো সব মিলে এটি খুবই প্রত্যাশিত একটি ঘটনা ব্রিটেনের পক্ষে।
রাকিব, আপনি তো আছেন রিওতে, সেখানকার অলিম্পিকের বাইরে আর কিছু যা আপনার চোখে পড়ছে বা ভালো লাগছে?
আসলে রিও লাইফটাই খুব ইন্টারেস্টিং, কারণ সাউথ আমেরিকায় এই প্রথম অলিম্পিক হচ্ছে, এবং অলিম্পিক আমরা সবাই জানি যে এটা পুরো বিশ্বের একটা মিলন মেলা, যে সারা বিশ্ব থেকে মানুষ আসে। আমরা শুরু থেকে আজ পর্যন্ত যে সমস্যাটা সবচেয়ে বেশি ভুগছি সেটা হচ্ছে ভাষা, কারণ রিও বা ব্রাজিলের মানুষ তারা কিন্তু ইংরেজি খুব একটা ভালো জানেন না। প্রতিদিনই আমাদের এই ধরনের বিড়ম্বনায় করতে হচ্ছে, আমরা যেটা বুঝতে চাচ্ছি হয়তো বুঝাতে পারছি না। তারপরে কিছু মানুষকে আমরা খুঁজি যাদের সামনে কার্ডে লেখা থাকে আই স্পিক ইংলিশ, আমরা তাদেরকে বেশি প্রেফার করি কথা বলার জন্য। তো সব মিলে এই ভাষাটা একটা বড় বিড়ম্বনা, কিন্তু মানে এদের লাইফটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা কোপাকাবানা বিচের এখানে আছি এবং এখানটা সারাক্ষণে জমজমাট থাকে। এর বাইরে অবশ্য অলিম্পিক কভার করার কারণে খুব বেশি ঘোরার সুযোগ হয়নি, তো সেটা হয়তো এখন যেহেতু বাংলাদেশের অধ্যায়টা শেষ হয়ে গেল এবং সামনে বড় বড় এক্সাম শেষ হলে শেষ দু তিন দিন হয়তো আমরা একটু শহরটা ঘুরে দেখার সুযোগ পাবো বলে আশা করছি।
রাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ফাদার জ্যাকুইস হেমেলকে উগ্রবাদী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করার পর ফ্রান্স ও ইটালির শত শত মুসলমান জনগণ খ্রিস্টানদের সঙ্গে সঙ্গতির নিদর্শন স্বরূপ ক্যাথলিকদের প্রার্থনায় সমবেত হয়েছিলেন। রোয়েনের ক্যাথিড্রাল, যেখানে 85 বছর বয়সী ফাদার হেমেলের জিহ্বা কেটে ফেলা হয়, সে একই গির্জায় গমন করেন এমন 2000 ধর্মপ্রাণ জনগণের সঙ্গে 100 জনের বেশি মুসলমান জনগণ একত্রিত হয়েছিলেন। রোয়েনের আর্চবিশপ ডমিনিক লেব্রন প্রার্থনায় জমায়েত মুসলমানদের ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবেই আপনারা প্রমাণ করলেন যে ঈশ্বরের নামে আপনারা মৃত্যু আর সহিংসতাকে প্রত্যাখ্যান করছেন। চার্চের বাইরেও মুসলমানদের একটি গ্রুপে ব্যানারে লেখা ছিল, সবার জন্যই ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয়। দক্ষিণাঞ্চলীয় শহর নিস, যেখানে একজন উগ্রবাদী সন্ত্রাসী 14 জুলাই তারিখে তার ট্রাকটি জনতার ঠাসা ভিড়ে চালিয়ে 84 জনকে হত্যা করে, সেখানকার স্থানীয় একজন ইমাম ওতমান আইসাওয়াই ক্যাথলিকদের প্রার্থনায় মুসলমান একটি গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন। ইমাম বলেন, তার কথায় একত্রিত হয়ে আমরা এই ভীতি ও নৃশংসতার জবাব দিচ্ছি। ইতালিতেও মুসলমান সম্প্রদায়ের নেতারা রোমের সেন্ট মারিয়া চার্চের সমবেত খ্রিস্টানদের সঙ্গে মিলিত হয়েছিলেন। ইতালির ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটিজের একজন সদস্য মোহাম্মদ বেন মোহাম্মদ বলেন, তিনি তার শুক্রবারের জামাতে মুসলমানদের সমাজের জন্য ক্ষতি বয়ে আনতে পারে এমন কারুর ব্যাপারে জানাবার আহ্বান জানিয়েছেন। আমার বিশ্বাস, যারা ধর্মের প্রতি অনুগত অনেকেই এ ব্যাপারে সোচ্চার হবেন। ব্রেসিয়ার লোম্বার্ড প্রদেশের বোবার্নো মসজিদের ইমাম আহমেদ আল বেলাজিও উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসী বক্তব্য রাখেন। তিনি বলেন, এসব ব্যক্তিরাই ধর্মকে কলুষিত করছে এবং অনেকেই সব মুসলমানদের সন্ত্রাসী বলে ভাবেন, এটা কিন্তু ভয়াবহ এবং দুঃখজনক, আর এটা সত্যি নয়। তিনি বলেন, ধর্ম এক জিনিস আর অন্যটি হচ্ছে সেইসব মুসলমানদের আচার ব্যবহার যারা আমাদের প্রতিনিধিত্ব করেন না। বহু মুসলমান জনগণ উগ্র সন্ত্রাসীদের হাতে তাদের বিশ্বাস লুণ্ঠিত হতে দেবেন না এমন মনোভাব ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি যেমন বলেন, সন্ত্রাসীরা সোচ্চারে বলতে পারে
যে তাদের এসব অপরাধ সৃষ্টিকর্তার ইচ্ছায় সংঘটিত হয়েছে। তবে হিংস্র অপরাধীরা কি করবে সেজন্য ঈশ্বরকে দোষ দেয়া যাবে না, কারণ সত্যকে ধ্বংস করার মতো ধারালো কোনো অস্ত্র কিন্তু নেই।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
নাইজেরিয়ার জেহাদি গ্রুপ বোকো হারাম রবিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। 2014 সালে তারা চেবুক শহরের একটি স্কুল থেকে যে মেয়েদের অপহরণ করে, এই ভিডিওতে সেই মেয়েদের কয়েকজনকে দেখানো হয় এবং বলা হয় অন্যান্য মেয়েরা সরকারি বিমান আক্রমণে নিহত হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নেকাব পরা মেয়েরা মাটিতে বসে আছে বা দাঁড়িয়ে আছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি স্কুল থেকে প্রায় 276 মেয়েকে অপহরণ করা হয়েছিল, তাদের মধ্যে 218 জন এখনও নিখোঁজ। নিউ ইয়র্কে এক বন্দুকধারী এক ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করে, বন্দুকধারী এখনও পলাতক। নিউ ইয়র্কের কুইন্সের ওজেন পার্কের আলফোরকান জামে মসজিদের বাইরে ওই মারাত্মক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে বলা হয় শনিবার দুপুরে বন্দুকধারী খুব কাছ থেকে মাথার পেছনে গুলি করে ওই দুই ব্যক্তিকে। প্রত্যক্ষদর্শীরা বলেন হত্যাকারী যখন পালিয়ে যায় তার হাতে তখনও বন্দুক ছিল। নিহতদের মধ্যে 55 বছর বয়স্ক মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি 64 বছর বয়স্ক থেরা উদ্দিন ছিলেন তার সহকারী। তারা জোহরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন যখন তাদের গুলি করা হয়। ইসলামিক স্টেটের কাছ থেকে মসুলের চতুর্দিকের গ্রামগুলো নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সহায়তায় ইরাকে কুর্দি পেশমেঙ্গা বাহিনী এক অভিযান শুরু করেছে। পেশমেঙ্গা কর্মকর্তারা রবিবার বলেছেন বেশ কয়েকটি গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, লড়াই অব্যাহত রয়েছে এবং ওইসব এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। ইসলামিক স্টেটের কাছ থেকে ইরাকের দ্বিতীয় সর্ববৃহৎ শহর মসুলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় সামরিক বাহিনী ওই তৎপরতা একটা বড় ধরনের পদক্ষেপ। 2 বছর আগে ইসলামিক স্টেট মসুল দখল করে। ভারতে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ায় আপত্তি তোলা হয়েছে, গানটি মুসলিম বিরোধী একথা বলে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
অতীতে বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে চাননি প্রাক স্বাধীনতা যুগের মুসলিম নেতারা, কিন্তু রবীন্দ্রনাথ রচিত জনগণমন অধিনায়ক গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ায় এমন কোনো অভিযোগ ওঠেনি এতদিন। কিন্তু অগস্টের গোড়ায় উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে একটি ইংরেজি মাধ্যম এম এ কনভেন্ট স্কুলের মালিক তথা ম্যানেজার জিয়াউল হক তার স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া নিষিদ্ধ করে দেন। তার আপত্তির কারণ এই গান নাকি ইসলাম বিরোধী। প্রতিবাদে সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন স্কুলের প্রিন্সিপাল ও কয়েকজন শিক্ষিকা। খবরটি জানবার পর রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলটিকে বন্ধই করে দেয় এবং সরকার মালিককে গ্রেফতার করেছে জাতীয় সঙ্গীতকে অসম্মানের অভিযোগে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রিও ডি জেনেরোতে অলিম্পিক্সে বিশ্বের সবচাইতে দ্রুত ব্যক্তি রবিবার স্বর্ণ পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। জ্যামাইকার উইসেন বোল্ট 100 মিটার দৌড়ে তৃতীয়বারের মতো স্বর্ণ পদক পাওয়ার চেষ্টা করবেন।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মার্ক ফার্গুসন। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.